সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান ফাইজানে সাহারির কিছু ঝলক দেখে নেই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি ফাইজানে সেহরি এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর কুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাযিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেভাবে করে দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করলাম, যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবে। হ্যাঁ, আর আজকের এই অনুষ্ঠানের বিষয়ও আমরা পছন্দ করে নিয়েছি, চয়েস করেছি রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত আমাদের প্রতি সর্বক্ষণ বর্ষিত হতে থাকে। আর যে দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করলাম, আমরা যদি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা খুশি হবেন আর আল্লাহ খুশি হয়ে আমাদের উপর রহমত নাযিল করবেন।
আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের পক্ষে সেভাবে বলার সৌভাগ্য অর্জন করে নিকির দাওয়াত দেয়, এটা আল্লাহ তাআলা
রাখে। হ্যাঁ, আল্লাহ তাআলা অনেক বড় দয়া,
অনেক বড় দয়া। আসলে আমরা যদি দেখি,
জি,
আল্লাহ তাআলা রহমত ব্যতীত কেউ কখনো কোন ভালো কাজ করতে পারে না, এটা অসম্ভব। আল্লাহ তাআলা রহমত ব্যতীত কেউ কোনো পূর্ণ করতে পারে না, কোনো ভালোভাবে থাকতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা রহমতের কারণেই বান্দা সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, নেক আমল করে, যা কিছু করে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। যেমন বর্ণিত রয়েছে যে আল্লাহ তাআলা মাহে রমজানে জুমার দিন এবং রাতে প্রতিটা মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে।
সুবহানাল্লাহ। মনার ভাই, আজকের বিষয় রহমত, অনেকে যে আমরা বলি না যে আল্লাহ তাআলা মানে এটা সমস্যা, এই সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলি, তো বাস্তবে এই যে কথাগুলি বলি এগুলো কিন্তু আল্লাহ তাআলা দয়াতেই বলি।
হ্যাঁ, রাইট,
ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বান্দা যে শুক্রিয়াহীনতার মধ্যে ভুগবে বা রহমত থেকে নৈরাশ্য হবে, এর কোনো সুযোগ নেই। বান্দার প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা দয়া বিরাজ করছে। আর আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যে রহমত যদি চাই যে আমরা সব সর্বদা রহমতের মধ্যে হাবুডুবু খেতে, আমরা যদি কয়েকটা আমল করি তো ইনশাআল্লাহ আমাদের সবসময় রহমতের মধ্যে থাকবো। যে ইবনে মাজাহ শরীফে একটি হাদিসে পাক রয়েছে,
জি,
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার বলেছেন। এই হাদিসে পাকটা যদি আমরা স্মরণ রাখি তাহলে আমাদের এই বিষয়টি ভালোভাবে অনুধাবন হবে। যেমন ইবনে মাজাহ প্রথম খণ্ড 490 পৃষ্ঠা, এর মধ্যে একটি হাদিস পাক রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদে পাক পড়তে থাকে, ফেরেশতারা তার উপর রহমত রাজি প্রেরণ করতে থাকে। এখন বান্দার মর্জি সে কম পড়ুক কিংবা বেশি।
আল্লাহ আল্লাহ,
সুবহানাল্লাহ। চিন্তা করুন যে আমাদের জন্য কতটা সৌভাগ্যের বিষয় যে সহজে কিভাবে রহমত প্রাপ্তির মধ্যে রহমত আমরা পেতে পারি এবং সর্বদা রহমতের মধ্যে থাকতে পারি, সেটা আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। যদি আমরা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি, তাহলে আমরা সর্বদা যেন রহমতে হাবুডুবু খেয়ে থাকবো। আর দেখুন, দুরূদে পাক কত সহজ একটি আমল। এর জন্য না উযু করার প্রয়োজন হচ্ছে, এর জন্য না মসজিদে যেতে যাওয়ার প্রয়োজন হচ্ছে, এর জন্য না কোনো বিশেষ কোনো কিছু। আমরা যখন যে যে অবস্থায় আছি, হ্যাঁ, কিছু নিষিদ্ধ জায়গা আছে সেখানে পবিত্র নাম নেওয়া নিষেধ, ঠিক আছে, যেমন টয়লেট ইত্যাদি, তো ওই স্থানগুলো ছাড়া সর্বদা আমরা যদি দুরূদে পাকের ওয়াজিফা করতে থাকি। আর দুরূদে পাক কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এইভাবে যদি আমরা দুরুদে পাক পড়তে থাকি, তাহলে এই হাদিসে পাক অনুযায়ী আমাদের উপর রহমত অনবরত বর্ষিত হতেই থাকবে।
আল্লাহ আল্লাহ।
আরেকটা বিষয়, যদি আমরা ওযু করি এবং ওযুর মধ্যে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ প্রথম পড়ে নিই,
জি,
তাহলে যতক্ষণ আমাদের ওযু থাকবে ততক্ষণ আমল্লাহ আমাদের সব লিপিবদ্ধ হতে থাকবে। আচ্ছা, যখন লিপিবদ্ধ হতে থাকে, তা নেকির যে নেকিগুলো লেখা হয়, সওয়াব লিপিবদ্ধ করা হয়, এগুলো সব সবকিছু রহমতের ফেরেশতার মাধ্যমে হয়ে থাকে।
আল্লাহ আল্লাহ।
যেমন কোন ব্যক্তি কাজের মধ্যে কাজ করতেছে, হঠাৎ করে দাগ আছে তার হাতের মধ্যে লেগে গেল, হাতের কোন এক অংশ কেটে গেল। এখন যদি আমরা এটাকে অনেক বড় মনে করি, আমার এখান থেকে চামড়া উঠে গেল, এটা কেটে গেল, এটা যদি অনেক বড় মনে করি, তখনই কিন্তু এটা আল্লাহ তাআলার রহমত যে আমাদের প্রতি আছে এটা থেকে দৃষ্টি চলে যায়। যদি আমরা এটাকে শুকরিয়া স্বরূপ আদায় করি যে আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমার হাতের আঙ্গুলের এক অংশ কেটেছে কিন্তু আমার হাত পুরোটা কাটে নাই, ঠিক আছে না, কারো যদি একটু ব্যথা লাগে সে যদি এটা শুকরিয়া স্বরূপ আদায় করে, শুকরিয়ার দৃষ্টিতে দেখে যে আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমি হোঁচট খেয়ে হালকা একটু ব্যথা পেয়েছি, হতে পারে একটা হোঁচটের মাধ্যমে আমার মৃত্যু হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা এটা থেকে আমাকে বাঁচিয়েছে, এটা আল্লাহ তাআলা অনেক বড় এক দয়া, ছোট বিপদ দিয়ে বড় বিপদকে আল্লাহ দূর করে দেন।
এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নি।
আশুরা, 10 মুহররমুল হারাম, ইয়ামে আশুর, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম اپنے اور خاتون جنت بی بی فاطمہ رضی اللہ تعالی عنہا کے گھر کے دودھ پیتے بچوں کو طلب فرماتے، اور ان کے منہ میں اپنا لعاب دہن یعنی تھوک مبارک ڈال کر ان کی ماؤں سے فرماتے، رات تک انہیں دودھ نہ پلانا، لعاب دہن یعنی تھوک مبارک کی برکت ایسی ظاہر ہوتی کہ رات تک دودھ پینے کی ضرورت ہی نہ رہتی۔ جیسے میرے سرکار ہے ایسا نہیں کوئی نہیں کوئی۔ میں نے آپ کو جو واقعہ سنایا وہ لعاب دہن کا ہے نا، نہ ابھی میں نے انگلی کا واقعہ سنایا ہے، نہ بال مبارک کا واقعہ سنایا ہے، نہ نگاہ مبارک کا واقعہ سنایا۔ آپ کو میں نے پہلا واقعہ سنایا نا، وہ ہے کس کا؟ لعاب دہن، تھوک مبارک۔ آپ اور میں اپنا تھوک تو چیک کریں، کبھی تھوکے تو لوگوں کو گھن آئے، تھوک منہ سے نکل جائے تو لوگوں کو بدبو آئے، تو رنگتا ہے زمین پر، وہ جاتے ہیں عرش پر، تو ہی اب انصاف کر، تو بھی بشر وہ بھی بشر، یقین مانے، یعنی کہ کھارا پانی نمکین پانی میٹھا ہو جائے۔ حضرت سیدنا عباس سرکار صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کی بارگاہ میں عرض کرتے ہیں، یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم، آپ کی نبوت کی نشانیوں نے مجھے آپ کے دین میں داخل ہونے کی دعوت دے دی تھی، میں نے دیکھا کہ آپ جھولے میں، گہوارا جھولا، جھولے میں چاند سے باتیں کرتے اور اپنی انگلی سے اس کی جانب اشارہ کرتے تو جس طرف اشارہ فرماتے چاند اس جانب جھک جاتا۔ سرکار صلی اللہ تعالی علیہ وسلم نے ارشاد فرمایا، میں چاند سے اور وہ مجھ سے باتیں کرتا اور مجھے رونے سے بہلاتا تھا۔ جب چاند عرش الہی کے نیچے سجدہ کرتا تو میں اس کی تسبیح کی آواز سنا کرتا تھا،
جیسے میرے سرکار ہے ایسا نہیں کوئی نہیں کوئی، جیسے میرے سرکار۔
দুপুর দুটায় অনুষ্ঠিত রহমতে ইলাহি, যার মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং তা পাওয়ার মাধ্যম আলোচনা করা হয়েছে, আসুন তার কিছু ঝলক দেখে নি।
প্রিয় স্টেম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে দরুদ শরীফ পাঠকারীর প্রতি আল্লাহ তাআলার রহমত। এক ব্যক্তি বড় ব্যবসায়ী ছিল, তার অনেক সম্পদ ছিল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তার ব্যবসার মধ্যে এত বেশি লোকসান হয়েছে এবং সে আস্তে আস্তে তার ব্যবসা থেকে, ওই বড় ব্যবসায়ী থেকে একেবারে খুবই ছোট এবং গরিব অসহায় হয়ে পড়েছে এবং সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। এক সময় গিয়ে তার কাছে যে সম্পদ ছিল সেই সম্পদ আর এখন নেই, সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, সে এখন গরিব অসহায়। তার থেকে একজন ব্যক্তি 500 দিনার তার থেকে ঋণ পায়, সে ঋণ নিয়েছিল, সেই 500 দিনার পাচ্ছে। যখন তাকে বলল যে ভাই আমার 500 দিনার তোমার কাছে ছিল, তোমাকে ধার দিয়েছিলাম, এখন সেগুলো পরিশোধ করে দাও, তখন ওই অসহায় ব্যবসায়ী বলল যে আমি তো এখন গরিব হয়ে গিয়েছি, একসময় আমার সম্পদ ছিল, এখন আমার সেই সম্পদ নেই, এখন আমি তোমাকে কিভাবে তোমার ঋণ আমি পরিশোধ করব। যখন সে ঋণ পরিশোধ করতে যখন অপারক, তখন ওই ঋণদাতা তখন কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করল। মামলার মধ্যে যখন তাদের উভয়কে যখন নিয়ে আসা হলো, তখন ঋণ গ্রহীতাকে নিয়ে এসে বললো যে তুমি কি তার কাছ থেকে ঋণ নিয়েছিলে 500 দিনার? বলে যে হ্যাঁ আমি 500 দিনার ঋণ নিয়েছি, তাহলে তা পরিশোধ করে দাও। তখন সে বললো যে আমি এখন খুবই গরিব অসহায়, এখন 500 দিনার পরিশোধ করার মতো অ্যাবিলিটি আমার নেই, তাহলে তোমাকে জেলের মতো থাকতে হবে। তখন সে অসহায় ব্যবসায়ী বলল যে আমাকে একটা দিনের জন্য অবকাশ দিন, আমি একটা দিন আজকে বাসায় থাকব, কালকে সকালে চলে আসব। তখন ওই ঋণ দাতা বলল যে তুমি যে কাল সকালে আসবে সেটার গ্যারেন্টি কি? তখন সে বলল ঠিক আছে, আমি তোমার নিকট প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জামানত দিলাম, অর্থাৎ তার ওয়াস্তে হলো আমাকে একটা দিনের জন্য অবকাশ দাও। যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জামানত দেওয়া হয়েছে, তখন ওয়াস্তা দেওয়া হয়েছে, তখন ওই ঋণদাতা বলে ঠিক আছে তোমাকে আজকে এক রাতের জন্য অবকাশ দিচ্ছি, তুমি কাল সকালে আবার চলে আসবে। তখন সে বাসায় গেল, বাসায় গিয়ে তার স্ত্রী সন্তান যাদের যারা আছে তাদেরকে বলল যে আমি আজ একটি রাতের জন্য এসেছি, কালকে সকালে আমাকে ওই কয়েদি হিসেবে ওই জেলখানে যেতে হবে। তখন সে খুব বেশি কান্নাকাটি করতে লাগলো। তখন তার স্ত্রী তাকে বলল যে ধৈর্য ধারণ করুন, যেহেতু আপনি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জামানত রেখে এসেছেন। তখন সে ব্যক্তি রাতে বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়তে লাগলো আর কান্না করতে লাগলো। তার অবস্থা এমন হলো যে সে কান্না করতে 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 এমন একটা সময় আসলো তার সেই তকদির পরিবর্তন হয়ে গেল। তখন সে স্বপ্নের মধ্যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, সরকারের দিদার হলো। তখন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নের মধ্যে বললেন যে তুমি কাল সকালে গিয়ে ওই কাজীর যে উজির রয়েছে ওই উজিরকে বলবে সে যেন তোমাকে 500 দিনার দেন, যা তুমি ওই ঋণদাতাকে পরিশোধ করতে পারো, কারণ সে ব্যক্তি খুব নেককার পরহেজগার, সে আমার উপর প্রতিদিন দরুদ শরীফ পাঠ করেন। এখন সে যদি বলে যে তুমি যে বলেছো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাকে যে বলেছে সেটার গ্যারান্টি, সেটার এভিডেন্স কি, সেটার টেস্টিমনি কি, প্রুফটা কি, দলিলটা কি? তখন বলবে আপনি প্রতিদিন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করেন, গতকালকে দরুদ শরীফ পাঠ করার সময় আপনার ভুল হয়ে গিয়েছে যে আপনি কি ঠিকমতো গণনা করতে পেরেছেন নাকি পারেন নাই, সেজন্য আপনি একটু কনফিউশনের মধ্যে ছিলেন গতকালকের মধ্যে, এটা বলবে সে তোমাকে 500 দিনার দিবে। তখন সে সকালবেলা উঠল, সকালবেলা উঠে খুব খুশি মনে চলল, গিয়েই প্রথমে উজিরের ঘরে গেল, উজির তখন বাইরে বের হওয়ার জন্য রেডি হচ্ছেন, তখন তাকে গিয়ে বলল যে আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কিছু কথা আছে। তখন সে বলল কিসের কথা? বললো আমি আপনাদের একটা সুসংবাদ নিয়ে এসেছি। তখন উজির বলল সুসংবাদ আমার জন্য? কি সুসংবাদ? তখন বললেন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি এবং তিনি আমাকে দিদার দিয়েছেন এবং বলেছেন আপনার কাছ থেকে 500 দিনার নেওয়ার জন্য। বলে যে তুমি যে বলেছ এটার গ্যারেন্টি কি আছে, এটার দলিল কি? তখন ওই কয়েদি অসহায় ব্যবসায়ী বলল যে আপনি প্রতিদিন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর হাজারবার দরুদ শরীফ পাঠ করেন এবং গতকালকে দরুদ শরীফ পাঠ করার সময় আপনি গণনা ভুল করেছেন, আপনার সন্দেহ হয়েছে আমি কি ঠিক মতো গণনা করেছি নাকি করিনি, এটা কনফিউশন, সন্দেহের মধ্যে ছিলেন, মনে হয় আপনার ভুল হচ্ছে এরকম। তখন ওই উজির তখন বলল মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর শানে নাড়া দিল এবং ওই কয়েদির কপালের মধ্যে চুম্বন করলেন, ঠিক আছে তুমি দাঁড়াও আমি ভিতর থেকে আসছি। তখন সে বাসার ভিতরে গেল, ভিতর থেকে এসে ওই ব্যক্তি ওই কয়েদিকে 500 দিনার তাকে দিলেন, দেওয়ার পর বলল এগুলো হচ্ছে তোমার ঋণ পরিশোধ করার জন্য, এই আরো 500 দেরহাম নাও, এগুলো তুমি যে আমার ঘরে কদম রেখেছ সেজন্য, আরো 500 দিনার নাও, এগুলো হচ্ছে তোমার সন্তানের জন্য, আরো 500 দিনার নাও, এগুলো হচ্ছে তুমি যে আমাকে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে সুসংবাদ শুনিয়েছ তার জন্য, আরো 500 দিনার নাও, এগুলো হচ্ছে তুমি যে আমাকে সত্য স্বপ্ন শুনিয়েছ তার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এসেছে 500 দিরহামের জন্য, আর নবীর উপর দরুদ পড়ার কারণে এখন হয়ে গেল 2500 দিরহাম, 2500 দিরহাম। সুবহানাল্লাহ।
এরপর আপনি দেখবেন অনুষ্ঠান আসুন কোরআন শিখি, তার কিছু ঝলক আসুন আমরা দেখি।
প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখে এর মধ্যে আপনাদের সকলকে সুস্বাগত। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া এবং আখিরাতের মধ্যে মঙ্গলময় হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। ফ্রেস্তাহে ভাইরা আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জাল, গত অনুষ্ঠানে আমরা সূরা আবাসা এর কিছু আয়াতে মুবারক আমরা শিখার জন্য চেষ্টা করেছি। তো আসুন আমরা ইনশাল্লাহ বাকি যেই আয়াতে মুবারকগুলি থেকে গিয়েছিল ইনশাল্লাহ আজ্জা ওয়াজ্জাল আজকে তা আমরা পড়ব, যে আমরা সকলে কোরআন শরীফের দিকে তাকাই, আর আমরা চেষ্টা করব আঙ্গুল দিয়ে ধরে ধরে কি করার জন্য পড়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আসানি করে দিক ইনশাল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
بسم الله الرحمن الرحيم
من أي شيء خلقه
من أي شيء خلقه
من أي شيء خلقه
من أي شيء خلقه
إن شاء الله. إيربور
من نطفة خلقه فقدره
من
আরেকটি হরফের মধ্যে আছে, পকারের মধ্যে আছে, এটা কিসের কে বলতে পারবে? জি মাশাল্লাহ, এটা ছাড়া আরেকটি হরফ আছে যেটা আমরা প্রথম নম্বর অধ্যায়ের মধ্যে পড়েছি, যে 60টি হরফকে 29টি হরফের মধ্যে 60টি হরফকে সর্বদা কিভাবে পড়তে হয়, মোটা তথা পুর করে পড়তে হয়। এই হরফের সমষ্টিকে হরফে মুস্তাআলিয়া বলে, তার মধ্যে একটি হরফ হচ্ছে কি ত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, চেষ্টা করবেন স্মরণ রাখার জন্য, কারণ এগুলি যদি আমরা স্মরণ রাখি তাহলে আমরা তিলাওয়াত করার সময় আমাদের জন্য কি হবে, সহজ মনে হবে। আচ্ছা তাহলে আমরা আবার খেয়াল করি একটু,
মিন নুতফা
যদি অক্ষ করি কি হবে,
মিন নুতফা,
আর যদি মিলাই পড়ি
من نطفة خلقه فقدره
من نطفة خلقه فقدره
ثم السبيل يسره
ثم السبيل يسره।
এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহে নূর, যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল।
মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, রমজান মাহে নূর অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আবার একবার স্বাগতম। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে যে বিষয়ে আমরা মাদানী ফুল শ্রবণ করব তা হচ্ছে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য। আমরা কালিম মাদানীর কাছে যাব ইনশাআল্লাহ।
ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর মানব জাতিকে সৃষ্টি করে মানে এমনিতে ছেড়ে দেননি, সাথে সাথে তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য এবং অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য যুগে যুগে পথের দিশারি স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ তাআলা নবী রাসূলগণ প্রেরণ করেছেন। যেহেতু এই নবী এবং রাসূলগণ নির্বাচিত নন, তারা মনোনীত, নির্বাচন আর মনোনয়নের মধ্যে পার্থক্য রয়েছে। নির্বাচন যাদেরকে মানুষ কিছু সংখ্যক মানুষ সময় মিলে ভোট দিয়ে তাকে নির্বাচন করে, কিন্তু নবী রাসূলগণের ক্ষেত্রে এরকম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই মানে নবী রাসূলগণকে মনোনয়ন করেছেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, শুধু মনোনয়ন করেন নাই, মনোনীত করেননি, বরং সাথে সাথে যাতে করে মানুষ সহজে তাদেরকে নবী হিসেবে গ্রহণ করতে পারে সাথে সাথে তাদেরকে মর্যাদা দান করেছেন।
সুবহানাল্লাহ।
আর এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রেরণ করেছেন। আর নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মর্যাদা দান করেছেন, আর এই অসংখ্য মর্যাদার মধ্যে একটি অন্যতম মর্যাদা হল কোরআনে পাক।
সুবহানাল্লাহ।
আর এই কোরআনে পাকের মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে, আর কোরআনে পাক অনেক সৌন্দর্য মণ্ডিত, অনেক বৈশিষ্ট্য মণ্ডিত। তো যদি প্রথমে আলোচনা করতে যাই, যে এক নম্বর যদি বৈশিষ্ট্য আলোচনা করি, তো এর বৈশিষ্ট্য এরকম আসবে যে অধিক পঠিতব্য কিতাব।
সুবহানাল্লাহ। মানে পুরো পৃথিবীর,
মানে এটা এমন একটা কিতাব, যেমন কোরআন, এই কোরআন শব্দটা আসলে কি, যারা আলেম সম্প্রদায় তারা ভালো করে জানে যে কোরআন শব্দটা ফুলান, ফুলান, ফুলান ধাতু থেকে নির্গত।
জি,
ঠিক আছে। আর ইমাম ফাররা বলছেন যে কোরআন শব্দটা কারনুন শব্দ দ্বারা গঠিত, আর কারনুন শব্দের অর্থ হয় মিলিত। তো আমরা যখন কোরআন পাঠ করব, আমরা দেখব যে একটি আয়াত একটির সাথে মিলিত। হ্যাঁ, তারপর যদি দেখি কোরআন শব্দটা, আরেকজন বলছেন যে কোরআন শব্দটা কারউন, এর আগে বললাম কারনুন, এবার হচ্ছে কারউন শব্দ দ্বারা গঠিত, আর কারুন শব্দের অর্থ হচ্ছে যে পঠিত, যেটা পাঠ করা হয়। তো আমরা যদি আলোচনা করি, দেখব যে কোরআন মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে অধিক পঠিতব্য কিতাব।
কোরআনুল করিমের বৈশিষ্ট্যের মধ্যে তো অনেক গুরুত্ব রাখে এটাই যে আল্লাহ তাবারক ও তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন, আর এর মধ্যে একটি আমরা শুনলাম কোরআনুল করিম। আর এই কোরআনুল করিমের মধ্যে ইমরান ভাই আল্লাহ তাবারক ও তাআলা মুসলমানদেরকে আমার নবীর ভালোবাসা শিক্ষা দিয়েছেন। কোরআনুল করিমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, নবীকে ভালোবাসার কথা বলেছেন, নবীকে অনুসরণের কথা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসে কারিমাটি পাওয়া যায়, যে তিনি বলেন যদি উত্তম চরিত্র তোমরা খুঁজতে চাও তবে কোরআন পড়ো, আর কোরআনের মধ্যেই আল্লাহ তাবারক ও তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কথা বর্ণনা করেছেন। আজকে মানুষ মুসলমান মুমিন যদি আমরা এই উত্তম চরিত্রের আদর্শবান হতে চাই, উত্তম চরিত্রবান হতে চাই, তবে আমরা কোরআনকে খুঁজি। কোরআনে কি বলেছে, উত্তম চরিত্র কি, এটা কোরআনের অনেক বড় এক বৈশিষ্ট্য যে আমরা কোরআন পড়ি আর আমাদের আদর্শ ভালো হবে না, আমরা কোরআন পড়ি আমাদের চরিত্র ভালো হবে না, আমরা কোরআন পড়ি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করবো না, এটা তো হতে পারে না। কোরআনই আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা কোরআনকে পড়ো, কোরআনকে ভালোবাসো, কোরআন তোমাদের জন্যই। আর এই কোরআন থেকে আমরা শিখি মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লামের আদর্শ কি ছিল, তার লেনদেন কেমন ছিল, তার নীতিরীতি কেমন ছিল, তাকে কিভাবে আমরা অনুসরণ করব। গোটা কোরআন আমাদেরকে এটাই শিক্ষা দেয়। যদি আজকে আমরা দেখি শুরু থেকে কোরআনের সূরা বাকারা যদি দেখি, এই বাকারা কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার ঘটনা না,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবী ছিলেন তাদের ইতিহাস বা তাদের ঘটনা এই বাকারা নিয়ে। আল্লাহ তাবারক ও তাআলা এই বাকারা আমাদের কোরআনুল করিমে কেন আসছেন বা নাজিল হয়েছে এটা দ্বারাও আমরা শিক্ষা অর্জন করি যে মানুষকে কেমন হওয়া উচিত, মানুষকে কিভাবে চলা উচিত, আল্লাহর ওলিদেরকে কেমন ভক্তি শ্রদ্ধা করা উচিত। আসলে এই যে কোরআন আমাদের কাছে এসেছে আর এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কথা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ রয়েছে আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য।
এখন দেখবেন মাদানী মুন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্নারা আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, যেহেতু আপনারাও জানেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী চ্যানেল আমাদের জন্য নিয়ে এসেছে অনুষ্ঠানের নাম কি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনার সন্তানকেও এই অনুষ্ঠান দেখানোর জন্য সাথে নিয়ে বসে পড়ুন ইনশাআল্লাহ তাআলা। আজকে যে ঘটনা আমরা শ্রবণ করব, দেখুন এক মুবাল্লিগ ছিল আর সে জানতো যে মানুষকে কিভাবে নেকির দাওয়াত দিতে হবে। আছে না, এক এক ব্যক্তি এক এক রকমের নেকির দাওয়াত দেয় মানুষকে। কেউ আছে নামাজ পড়তে আসতেছে, তো রাস্তার মধ্যে কোনো মুসলমানের সাথে দেখা হলো, তো একটু দাওয়াত দেওয়ার স্টাইল এরকমের, ওই 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 চল চল নামাজের টাইম হয়েছে, চল কাজ বন্ধ কর, তোর কি মরণ নাই, শুনছেন না এভাবে দাওয়াত দেয় বন্ধু বান্ধব। আবার মানুষ এই রকমের আছে দাওয়াত দেয়, তো এভাবে দাওয়াত দিলে তো কেউ কবুল করবে না, দাওয়াত গ্রহণ করবে না, এই এই চল চল নামাজের টাইম হয়ে গেছে, খালি কাম দেখোস, কখনো মরবি না তুই, এরকমের দাওয়াত দেয়। তো ওই মুবাল্লিগ যে ছিল সে নেকির দাওয়াত কিভাবে দিতে হবে এটা খুব ভালো জানতো, মানুষকে কিভাবে কথা বললে তার এই দাওয়াতকে কবুল করে নিবে, তার কথার উপরে আমল করবে, এগুলো সে জানতো। সে এক বাদশাকে নেকির দাওয়াত দিতে যাবে, তো নেকির দাওয়াত দেওয়ার জন্য বাদশার কাছে গেল, বাদশার কাছে গিয়ে নেকির দাওয়াত দিল। তো বাদশা ছিল বেদর্মী, তো ওই মুবাল্লিগ যখন নেকির দাওয়াত দিল তো ওই বাদশা কি বলল যে তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? ওই মুবাল্লিগ একদম সুন্দরভাবে কি উত্তর দিলেন, যদি আল্লাহ তাবারক তাআলার দরবারে আমি ভালো কিছু করে থাকি, আল্লাহ তাআলা আমাকে যে হুকুম দিয়েছেন সেই হুকুম যদি আমি পালন করে থাকি, সেই কাজগুলো যদি আমি করি, আল্লাহ যদি আমাকে কবুল করে নেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, তবে আপনার কুকুরের লেজের চেয়ে আমি উত্তম। আর যদি আল্লাহ তাবারক তাআলার দেওয়া সেই কাজ আমি না করি, সেই হুকুম যদি পালন না করি, ইবাদত যদি না করি, ভালো ব্যবহার যদি না করি, এরপরে হালাল উপার্জন যদি না করি, ইবাদত রিয়াজত যদি না করি, তবে আপনার কুকুরই উত্তম। ওই মুবাল্লিগ এভাবে উত্তর দিল। উত্তর শুনে বাদশা তো অবাক হয়ে গেল, ওই মুবাল্লিগের সুন্দর আচরণ দেখে, ভালো কথা শুনে, এত মনোমুগ্ধকর কথা শুনে ওই যে বাদশা ছিল সে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। দুইটা প্রশ্ন করবো মাদানী মুন্নাদেরকে, ইনশাল্লাহ তাদের থেকে উত্তর শ্রবণ করার চেষ্টা করব। কোরআনুল কারিমের সর্বশেষ সুরার নাম কি, কে বলতে পারবেন? সবাই হাত তুলেছে, সুবহানাল্লাহ। না না, কেউ বলতে পারবেন না, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন, আপনাকে জিজ্ঞাসা করবো, সবাই হাত নামাই দেন। আমার এই মাদানী মুন্না আজকে উত্তর দিবে কোরআনুল কারিমের সর্বশেষ সুরার নাম, ঠিক আছে ইনশাল্লাহ। জি, আপনার নাম কি? মোহাম্মদ রাসেল আত্তারি ভাই। রাসেল আত্তারি ভাই থেকে শুনবো কোরআনুল কারিমের সর্বশেষ সুরার নাম। জি, সুরা সুবহানাল্লাহ।
ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, যার কিছু আবেগময় দৃশ্য দেখেনি।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মুনাজাতে ইফতারের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা এখন দোয়া হবে, মুনাজাত হবে। এক হাদিসে পাকের মধ্যে রয়েছে, রমজানের রোজাদারের জন্য সমুদ্রের মাছগুলো ইফতারের সময় পর্যন্ত মাগফিরাতে দোয়া করতে থাকে। আর ইফতারের সময় দোয়া করা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ আমাদের করা উচিত, নিজের দুনিয়া আখিরাতের জন্য, ঈমান ও আফিয়াতের জন্য দোয়া করা উচিত। রোজা একটা গোপন ইবাদত, এমন গোপন ইবাদত যে আমি যদি না বলি তাহলে কেউ জানবে না যে আমি রোজাদার না। প্রকাশ যদি না করি তো বুঝতে পারবে না, জানতে পারবে না যে আমি রোজা রাখিনি। তো আল্লাহ গোপন ইবাদতকে বেশি পছন্দ করে। আমরা যত গোপনে ইবাদত করবো সেই ইবাদতটা আল্লাহ তালা বেশি পছন্দ করে থাকেন। একটি হাদিস শরীফ অনুসারে ইরশাদ হচ্ছে, রোজাকে ইবাদতের দরজা বলা হয়েছে, ইবাদতের দরজা। আল্লাহ রমজান মাস এটা এমন মাস, এই মাসে আল্লাহ তাআলা যারা মরহুমিন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি আর গুনাহ করব না, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ সকল উম্মতের মাগফিরাত হোক। ইলাহা আলামিন আল্লাহ আযজা ওয়া জাল মালিক ও মাওলা, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা রানী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ আমাদের আয়ের মধ্যে বারাকাত দিয়ে দাও, রোজগারের মধ্যে বারাকাত দিয়ে দাও। ইলাহাল আলামিন আল্লাহ মালিক ও মাওলা, আমাদের পেরেশানিগুলোকে দূর করে দাও। আল্লাহ যারা ছাত্র বাহিনীর জেহেন শক্তি বেরেন শক্তিকে বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ আমরা চাই গুনাহ না করি, আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ কবরে আযাব আমাদের সহ্য হবে না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, মাগফিরাত করে দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। দাওয়াত ইসলামী মাদানী কাজকে বিশ্বের আনাজ কাঁধে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দাও, মাদানী চ্যানেলকে আম করে দাও। যারা মাদানীর দর্শক রয়েছে আল্লাহ সকলের সকল নেক দায়িত উদ্দেশ্যে তোমার রহমতের নজর দান করে দাও। কহতে রহতে হে দোয়া কে ওয়াসতে বন্দে তেরে, কর দে পুরি আরজু আর বেকসু মজবুর কি। বিবারকাতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আমাদের দিলে এবং মুখে দাঁড়ি করে দিও কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা
শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাত হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুজাকারা পেশ করেছেন। আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
দুরুদে পাক হম কালে ছোলে পর পড়কর ইসে সদকে কি নিয়ত সে সমুদ্র মে মছলিয়ো কে লিয়ে ডাল দেতে হ্যায়, তো কে ইয়ে তরিকা দুরুস্ত হ্যায় তাক ঘর ওয়ালোঁ কি মুশকিলে হল হো।
কালে হো ইয়া ধোলে হো চলে ইয়ে ইস তরহ দরিয়া মে ডালনে তো মছলিয়ো নে খানা নাহি হ্যায়, জায়া হোনে কা পুরা পুরা ইমকান হ্যায়। মছলিয়া ছোলেগা নাহি, বকরে কা আগে বিরিয়ানি ডাল দো থোড়ি খায়েগা। মানে কবি সুনা নেই কা মছলিয়া ছোলে খাতি হো, আগর খাতি হো ওর ওয়াকই জায়া নেই হোঙ্গে ওর খায়েঙ্গি তো এক অলগ মসলা, লেকিন সমুদ্র মে সো দানে ডালো তো এক মছলি কো মিলেগা 99 আগে পিছে বেহ জায়েঙ্গে, তো ইসলিয়ে সমুদ্র মে এসি চিজে না ডালি যায়। বকরে তো শোক সে খাতে, চনে কি ডাল তো শায়দ মালদার লোক খিলাতে হোঙ্গে, জান বলতি হ্যায় বকরে কি সে তো জো খায় উসকো খিলায়া যায়। আব মছলিয়া ওর বকরিয়া ভলে খিলায়ে হ্যায় মছলিয়ো কো, বন্দে ভুকে মর রহে হ্যায় ইন বিচারো কো খিলা দে, গরীবোঁ কে ঘরোঁ পে দেতে হ্যায় তো ইনশাআল্লাহ আপকি বিমারিয়াঁ ও স্পিড সে দূর হোঙ্গি ইনশাআল্লাহ। আজকাল তো বেশ মতলব রমজান শরীফ কাজ মহিনা তো মে তো বেশি তরকিব দেতা রা হুম কে ইফতার বগেরা গরিবো কে ঘরো মে পৌঁছায় ফল ফ্রুটি হ্যায় তো ইস তরহ গরিবো কি হমারি মদনী বেটিয়া ভি খা লেঙ্গি, কে ইসলামী ভাই তো ফির ভি মসজিদ মে আকর আপনি আসরত নিকাল লেতে হ্যায় ইয়ে কাহা জায়েঙ্গি।
জব হমারে মরনে কে বাদ জো ফেরেশতা ও শয়তান সাথ হোতা হ্যায় ও ভি মর জাতা হ্যায় ক্যা ও নাহি।
শেতান কয়দ কর লিয়া যাতা কিরামন কাতিবিন উনকো হুকম দিয়া যাতা কে ও মুমিন কি কবর পর তশরীফ ফরমা রহে আর কুছ ইস্তিগফার বগেরা ওর জিক্র অজকার করতে রহে আর মুসলমান কি মাইয়্যিত কো اس سال ثواب کرتے رہیں۔
انوشٹان گھریلو مسائل اور ان کا حال এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরীর দৃষ্টিতে বর্ণনা করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
আজ কা জো মৌজু হ্যায় হামারা ও হ্যায় কাম না আনা। ঘর কে অন্দর লোক মিলকর আপস মে রহতে হ্যায় আর এক ফর্দ কো দূসরে ফর্দ কি কহিন না কহিন কিসি না কিসি মকাম পর হেল্প কি মদদ কি জরুরত پڑتی ہے، لیکن دیکھا یہ گیا ہے کہ یہ بھی ایک پرابلم ہے کہ گھر کے افراد ہی ایک دوسرے کے کام نہیں آتے، اس پر جھگڑے بھی ہوتے ہیں اور اس طرح آگے گھر کا ماحول جو ہے یہ خراب ہو جاتا ہے۔ موضوع آج کا ہم نے جیسے رکھا ہے کام نہ آنا، ناظرین کی کالز کو بھی ہم انشاءاللہ سلسلے کا حصہ بنائیں گے۔ مسئلہ ایک یہ ہوتا ہے کہ جو کسی کے کام آتا ہے پھر سارے افراد اسی کو کام بولتے ہیں۔ گھر کا اگر کوئی ایک فرد ہے، اسلامی بہن اگر ہے وہ کام کر دیتی ہے، تو اب جتنے گھر کے افراد ہیں وہ سارے کام اسی کو بولیں گے، اس کی ذمہ داری ہے یا نہیں ہے؟ تو اب وہ بیچارہ جو کام آ رہا ہے وہ کب تک کسی کے کام آتا رہے؟ ظاہر سی بات ہے انسان ہے، روبوٹ نہیں ہے، اس کی بیٹری بھی لو ہوتی ہے، بندہ تھک بھی جاتا ہے، لیکن ادھر جس کو دیکھیں سارے اسی ایک کو کام بول رہے ہیں۔
مگر گھر کے حوالے سے، چونکہ ہمارا موضوع گھر ہے، گھر کے حوالے سے میں یہی عرض کروں گا کہ میرا اس میں مشورہ یہ ہے کہ گھر کے کام کاج کے تعلق سے، ایک دوسرے کے کام آنے کے تعلق سے، اگر گھر میں زیادہ مثال کے طور پہ ہے ہی ایک بیوی ہے اور ایک شوہر ہے، تو اس میں کیا کام آنا؟ اس میں بہت زیادہ یہ ہو سکتا ہے کہ شوہر صاحب جو ہے نا وہ تنگ نہ کرے، بس اس کو بیچارے کو پکانے دیں اور اپنا کام کرنے دیں اور نرمی اختیار کرے، یہ بھی آپ کا بہت بڑا کام آنا ہو جائے گا۔ لیکن اگر ایک سے زیادہ گھر کی عورتیں ہوں نا، تو اس میں ہوتا یہ ہے کہ کام بانٹ لینا چاہیے۔ بانٹ لینے سے میری مراد میں آپ کو عرض کرتا ہوں، اچھا ہر کوئی کچن میں کھڑا رہ کر یا کوئی تھوڑا محنت والا کام یا چولہے والا کام شاید نہ کر سکے، اس میں یہ ہوتا ہے کہ مثال کے طور پر میں کیا مثال دوں، آلو چھلنا ہے۔ اب جو مطلب بری عمر کی بعض اوقات ایسی عورتیں ہوتی ہیں گھر کے اندر کہ جو اتنا نہیں کھڑا رہ سکتی ہیں، تھوڑے بھاگ دوڑ نہیں کر سکتی، تو وہ مطلب کہ لے لیں بھائی آلو میں چھلکا دے دیتی ہوں، تو جناب گوبھی میں صاف کر کے دے دیتی ہوں، تو مٹر میں چھلکا دے دیتی ہوں، اچھا چاول میں بعض اوقات وہ کنکر وغیرہ نکال چاول صاف کرنے ہوتے تو چاول میں صاف کر کے دے دیتی ہوں۔
ٹھیک،
تو اس طرح کے کئی اور کام ہوتے ہیں کہ وہ اگر اپنے ذمے لے لے تو یہ بھی ایک طرح کی مدد ہوتی ہے۔ اور اسی طرح جو چل پھر سکتے ہیں، مطلب جیسے کہ جوان لڑکیاں ہوتی ہیں، بہو ہوتی ہے، بیٹیاں ہوتی ہیں، اس طرح ساس بھی بعض اوقات مطلب کہ یوں چلتی پھرتی رہتی ہے، کیونکہ بعض اوقات ایسا ہوتا ہے کہ بعضوں کو گھر کے اندر بیماری زیادہ لگ جاتی ہے، باہر تو دوڑتی بھاگتی رہتی ہیں۔ تو پھر یہ ہوتا ہے کہ یہ گھر کے کام کاج میں پھر بانٹ لیں کہ ناشتہ ہے یا دوپہر کا کھانا ہے، رات کا کھانا ہے۔
صحیح،
اسی طرح برتن دھونے کے حوالے سے کوئی مطلب بتایا کہ بھائی آج برتن آپ نے دھونا ہے تو کل برتن میں دھو لوں گی، پرسوں برتن آپ دھو لیں گے، تو آج میں دسترخوان لگا میں لوں گی تو دسترخوان اٹھا آپ لیں گے۔
صحیح،
تو اب چولہے پر میرا خیال ہے کہ شاید سارے کے بولے کہ ایک چولہے پر چاول میں چڑھاؤں گی تو ایک چولہے پر چاول سالن میں چڑھاؤں گی، تو میرا خیال ہے پھر چولہا پناہ مانگے گا کہ اب میں کہاں دو میں پھنس گیا نا۔ تو میرا خیال ہے چولہا ون وے ہونا چاہیے، یا یوں ہونا چاہیے کہ آج کھانا آپ پکائیں، اب سب کو پکانا بھی نہ آتا ہو، یہ بھی ایک مسئلہ ہے۔
صحیح،
وہ بولے یار یہ پکاتی ہے تو ہی مطلب کھانا کھانے کا دل کرتا ہے۔
اس میں ایک اور مسئلہ بھی ہے کہ جب اس کے جو ہے نا ماں باپ آتے ہیں اس وقت تو کھانا بڑا اچھا پکاتی ہے، اور جب ہمیں کھانا پکا کے دینے کی باری آتی ہے تو پھر یہ ہوتا ہے جیسے کھانا پکانا آتا ہی نہیں ہے، بد مزہ کھانا پکانا۔
نہیں، ایسا نہیں ہوتا ہوگا، اس کو کھانا پکانا آتا ہوتا، اس میں شک، اس میں مطلب کہ آپ یہ غور کریں کہ آخر اس کے ماں باپ آتے تو کھانا کیوں اچھا پک جاتا ہے؟
جی،
آپ نے اس کو ماں باپ جیسے محبت دی ہوتی تو انشاءاللہ آپ کے لیے بھی کھانا اچھا پکتا۔
اللہ اللہ اللہ، ماشاءاللہ۔
تو یہ جو گھر کے کام کاج کے حوالے سے جو میں نے آپ کے سامنے کافی چیزیں بیان کر دی ہیں،
جی،
تو انشاءاللہ آپ کی کالوں کا سلسلہ اس سے پہلے ہم شروع کریں،
جی،
تو آپ آپس میں اس پر غور کریں، کیونکہ یہ بات جو میں نے کر دی اب ظاہر ہے اس پہ آپ کے ذہنوں میں ہو سکتا ہے کچھ سوالات تو پیدا ہوں گے کہ اب یہ ہے تو یہ کیسا، یہ ہے تو یہ کیسا۔ حالانکہ بات صرف عورتوں کی نہیں ہے، یعنی گھر کی اسلامی بہنوں کی نہیں ہے، اگر میں اسلام اور اس کا حسن بیان کروں نا تو پیارے آقا صلی اللہ تعالی علیہ وسلم کے بارے میں امی جان ام المومنین عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا فرماتی ہیں کہ سرکار صلی اللہ تعالی علیہ وسلم گھر کے کاموں میں اس طرح مطلب شامل ہوتے تھے جیسے تمہیں سے ایک عام آدمی گھر کے کام میں شامل ہو جاتا ہے۔
এরপর দেখবেন অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য, আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
মাদানিশের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য, এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে। সকল ইসলামী ভাই যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্যগত দিক নিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেরও একটি বিষয় আমরা নিয়েছি। গত পর্বে আমরা শুনেছিলাম ডায়াবেটিস সম্পর্কে, আমরা বলেছিলাম যে ডায়াবেটিস সম্পর্কে আলোচনা শেষ করতে পারিনি, এ পর্বে আমরা ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করব। ডায়াবেটিস কেন হয়, কি জন্য হয়, এই রোগ হলে কি খানা আমাদের দরকার, কি থেকে আমাদেরকে বাঁচতে হবে, আরো অনেক কিছু আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ডক্টর সাহেব আমাদের সাথে থাকবেন এবং অনেক তথ্যবহুল আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। কোন কোন বিষয়গুলো আমার শরীরের মধ্যে দেখা দিলে আমি বুঝবো যে আমার ডায়াবেটিস রয়েছে।
আসলে বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় আমাদের মোটামুটি সকলের জন্যই, এই উপসর্গগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি।
জি,
তো ডায়াবেটিস হলে আসলে সাধারণত আমরা যে সমস্যাগুলো রোগী আমাদের কাছে নিয়ে আসে বা রোগী যে সমস্যাগুলো সাধারণত তিনি ফিল করেন, তার হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা দেখবে যে তার অতিরিক্ত প্রস্রাব হচ্ছে বা যেটাকে ঘন ঘন প্রস্রাব হওয়া,
বহুমূত্র।
ডায়াবেটিসের একটা নাম কিন্তু বহুমূত্র বাংলাতে আমরা এটাকে জেনে থাকি। তারপর হচ্ছে আপনার উনি দেখবেন ওনার বেশি বেশি পিপাসা লাগছে, ঘন ঘন পিপাসা, ঘন ঘন তৃষ্ণার্ত হয়ে যাচ্ছেন তিনি, ঘন ঘন দুর্বলতা হচ্ছে। তারপর হঠাৎ শরীরে যদি কোনো কোথাও ইনফেকশন হয় বা কোনো ধরনের গা হয় বা কোনো আলসার হলে এটা সহজে হিল হচ্ছে না, অর্থাৎ সেটা সুস্থ হচ্ছে না,
সারছে না।
তারপর হচ্ছে ওনার মুখটা শুকিয়ে আসতে পারে, তারপর ওনার ঘন ঘন ইনফেকশন হতে পারে, হঠাৎ ওনার দেখবেন ওজন কমে যাচ্ছে, এই ধরনের সমস্যা। আবার হঠাৎ উনি চোখে ঝাপসা দেখতে পাচ্ছেন, এই ধরনের সাধারণত সমস্যাগুলো নিয়ে ডায়াবেটিস রোগী আমাদের কাছে আসেন বা এগুলোই ডায়াবেটিস রোগীর রোগের প্রায় প্রধান উপসর্গ।
আচ্ছা, পারিবারিক ভাবে যদি কারো ডায়াবেটিস থাকে,
জি,
তাহলে কি সন্তানেরও ডায়াবেটিসের সম্ভাবনা থাকে কি?
হ্যাঁ, চমৎকার প্রশ্ন। পারিবারিক ভাবে ডায়াবেটিস যদি থাকে তাহলে ওই পরিবার থেকে যে সন্তান জন্ম লাভ করবে সেই পরিবারে ডায়াবেটিস থাকতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই পরিবারে ডায়াবেটিস থাকতে পারে। ওই পরিবারে যে সন্তান জন্মগ্রহণ করবে সে একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে, কারণ ডায়াবেটিসের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এর ভিতরে কিছু মডিফাইবল আর নন মডিফাইবল। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ভিতরের মধ্যে একটা ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি একটা, যেমন যাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে প্রেগনেন্সিতে যে সমস্ত মহিলারা, আমাদের যে সমস্ত ইসলামী বোনরা প্রেগনেন্সিতে ডায়াবেটিস আক্রান্ত হন, তাদের ওই
বাচ্চাদেরও ডায়াবেটিস হয়ে যায়।
বাচ্চাদের ডায়াবেটিস হয়, ওই মাদের ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ তাদের মা বাবা দুজনের অথবা একজনের ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ফ্যামিলি হিস্ট্রি এখানে ইম্পর্টেন্ট,
ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট রয়েছে। পাশাপাশি যাদের এরকম থাকবে, ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যে ডায়াবেটিস আছে,
জি,
তাদের করণীয় কি? যে আমি আমার মা বাবার যেহেতু আছে, আমি এই রোগটা থেকে বাঁচতে চাই,
সেক্ষেত্রে এই ওই পরিবারের সন্তান বা আমার মা বাবার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সচেতন থাকতে হবে এই ডায়াবেটিসটা, ডায়াবেটিস রোগটা সম্পর্কে। ডায়াবেটিসের খুঁটিনাটি বিষয়গুলো আমরা সবসময় জানবো এবং ওই বিষয়ে সচেতন থাকবো। যেমন যে ডায়াবেটিসের যে উপসর্গগুলো আছে, এই উপসর্গগুলো আমাদের একেবারে নখদাররূপে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তারপর হচ্ছে এই ধরনের কোনো কিছু হলেই আমরা সাথে সাথে ডক্টরের পর শরণাপন্ন হবো, আমাদের ব্লাড গ্লুকোজ চেক করব, অথবা আমার সমস্যা না দেখা না দিলেও আমি তিন মাস পর পর, ছয় মাস পর পর আমি রেগুলার একটা চেক আপে থাকবো। এতে করে ইনশাআল্লাহ আমি নিজেকে সেফ রাখতে পারবো ডায়াবেটিস থেকে।
কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়, আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল মাদনী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল নূরে কোরআন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন সুরার আয়াতে করিমা, এর ফজিলত ও শানুজুল, তিলাওয়াত, শাব্দিক অনুবাদ, কানজুল ইমান থেকে অনুবাদ এবং এর বিভিন্ন সারাংশ এবং মাদানী ফুল দিয়ে আমরা আমাদের এই নূরে কোরআন অনুষ্ঠানকে সাজিয়েছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পবিত্র কোরআনুল করিমের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা, মর্যাদাময় একটা সুরা, সুরা তওবার 128 এবং 129 নং আয়াত নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্রথম অংশ যেটা সেটা নাম হচ্ছে সুরার পরিচিতি, এর পরবর্তী ফজিলত ও শানে নুজুল, এর পরবর্তী তিলাওয়াত, শাব্দিক অনুবাদ, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং সর্বশেষ সারাংশ মাদানী ফুলের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে ইনশাআল্লাহ সুসম্পন্ন করার চেষ্টা করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রথমেই আমাদের অনুষ্ঠানের সর্বপ্রথম অংশ যেটার নাম হচ্ছে সুরার পরিচিতি, আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সুরা তওবা নিয়ে আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি, সেহেতু আমরা আজকের এই অনুষ্ঠানের প্রথম অংশ সুরার পরিচিতির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রথম অংশ যেটার নাম হচ্ছে সুরার পরিচিতি, এই সুরার পরিচিতির মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সুরা তওবা নিয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুরা তওবা এটা মাদানী সুরা, অর্থাৎ এই সুরাটা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। তফসিরে খাজিনের মধ্যে রয়েছে এই সুরা যদিও মাদানী অর্থাৎ মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে, কিন্তু এই সুরার সর্বশেষ এই দুটি আয়াত এইটা এই দুটোটা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, এই দুটি আয়াত মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে এবং বিভিন্ন ওলামায়ে কেরাম বলছেন, তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই দুটি আয়াতই হচ্ছে পবিত্র কোরআনের সর্বশেষ অবতীর্ণকৃত আয়াত। সুবহানাল্লাহ, তো আমরা বুঝতে পারলাম সুরা তওবা এটা মাদানী সুরা, আর এই সুরাটা সম্পূর্ণটাই মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে, কিন্তু সর্বশেষ যে দুটি আয়াতে কারিমা এই দুটি আয়াত মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, তফসিরে খাজিনের মধ্যে বর্ণিত রয়েছে যে এই সুরার মধ্যে 16টা রুকু, 129টি আয়াত, 4078টি বাক্য এবং 10488টা শব্দ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে ফজিলত ও শানে নুজুলের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নূরে কোরআন এই অনুষ্ঠানের আমরা দ্বিতীয় অংশ যেটার নাম হচ্ছে ফজিলত ও শানে নুজুলের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকে সূরা তওবা তথা সূরা বারাতের আমরা কিছু ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করার সৌভাগ্য লাভ করব। এটা মুজাম আওসাত নামক কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকরা সূরা হুদ, সূরা বারাত তথা সূরা তওবা, সূরা ইয়াসিন, সূরা দুখান এবং সূরা নাবা কখনো মুখস্থ করতে পারবে না। আল্লাহু আকবার কবীরা, এই সূরা এই যেগুলোর আলোচনা আমি এখন আপনাদের সামনে করেছি, এই সূরাগুলো কখনো মুনাফিক যারা তারা কখনো এগুলো মুখস্থ করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে এই সূরাগুলোই হচ্ছে মুসলমান এবং মুনাফিকদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টিকারী সূরা। সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি রিওয়ায়েত আমরা শুনেনি যে শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উনি বলেন যখন সূরা তওবা অবতীর্ণ হয় তখন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি লোকদের খবরাখবর নেওয়ার জন্য, তাদেরকে কল্যাণ কামনা করার জন্য তাদের জন্য এবং তাদেরকে মেহমানদারি করার জন্য, তাদেরকে সুন্দর কিছু শেখানোর জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, এই সূরা অবতীর্ণ হওয়ার পর অর্থাৎ সূরা তওবা তথা সূরা বারাত অবতীর্ণ হওয়ার পর আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আমাকে লোকদের মেহমানদারি, লোকদের কল্যাণ কামনা এবং লোকদেরকে বিভিন্ন সুশিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দা কিভাবে তওবা করবে, এটা আমার নবী শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন একজন বান্দা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে, সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন। একজন বান্দা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে, সেটা আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। এবং উম্মত কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, সেটাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন।
এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
আজকে আমাদের টপিকস হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সত্তা, তাকে যদি আমরা আদর্শ হিসেবে নেই, আমাদের আইডিয়াল হিসেবে বানিয়ে নেই, প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা একটা প্রশান্তির জীবন লাভ করব, এটাই আমাদের বিশ্বাস।
আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা ঘর থেকে একটা বাড়ি, বাড়ি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র হয়। যে সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের সর্ব যেটা জিরো পয়েন্ট যেখান থেকে শুরু, সেটা হচ্ছে ঘর। যে ঘরের বিষয়টি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমরা শিখি। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন বাবা ইসলামের মধ্যে এবং ইসলামের পূর্ব এবং বর্তমানেও একটা জিনিস যেটা সমাজের মধ্যে রয়েছে, যে মেয়েদের অধিকার নিয়ে,
আচ্ছা
মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান, মেয়েদের কন্যা সন্তান হলে, তো এটা সমাজের বিভিন্ন ইতিহাসের মধ্যে রয়েছে যে মেয়েদেরকে কতটুকু অবজ্ঞা করা আগে ইসলামের পূর্বেও এবং ইসলামের পরেও এবং বর্তমান সমাজে। একজন মেয়েকে কিভাবে সম্মান দিতে হবে, অর্থাৎ আমি যেটা আরজ করতে চাচ্ছিলাম যে মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান, মেয়েদেরকে স্নেহ কতটুকু করতে
হবে,
ভালো শিখিয়েছেন যে আপন নিজের কন্যা নিজের মেয়ের জন্য দাঁড়িয়ে যেতেন আর বাবাকে কত ভালোবাসতেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মেয়ের সম্মানে বাবা দাঁড়িয়ে যেতেন, বাবার সম্মানে মেয়ে দাঁড়িয়ে
যেত। একটা জিনিস এটাও হয়ে যায় যে কারো সম্মানে দাঁড়ানো, এটা
ইসলামের বৈধতা রয়েছে,
বৈধতা রয়েছে এবং সুন্নাত,
সুন্নাত তাজিমে দাঁড়ানো,
তাজিমের জন্য
সম্মানার্থে।
আর যাকে যত বেশি ভালোবাসে তাকে সুপর্দ করবে। একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার স্থান বাবার সাথে হয় না, তাকে অন্য কারো ঘরে এক সময় তাকে চলে যেতে হয় এবং এক পরিবেশ থেকে অন্য পরিবেশে তাকে সুপর্দ করা হয়। তখন মা বাবার একটা ফিকির থাকে, চিন্তা থাকে যে আমি আমার এত বছরে লালিত পালিত আমার সব স্বপ্ন সব কষ্ট আমি কাছে তুলে দিচ্ছি, এই জন্য অনেক ফিকির করে, চিন্তা করে কার কাছে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সর্বকনিষ্ঠা কন্যা সবচেয়ে বেশি ভালোবাসতেন, ওনাকে নির্বাচিত করেছেন। অনেক প্রস্তাব এসেছে বড় থেকে বড় দৌলাবী
রাসূলের কাছে,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ শান মানওয়ালা এবং যাদের কাছে অনেক ধন সম্পদ তারাও এসেছেন প্রস্তাব দিয়েছেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে নির্বাচন করেছেন সাইয়েদানা আলীউল মুরতাদা
রাদিয়াল্লাহু তাআলা
ওয়াজহুল করিমকে নির্বাচিত করেছেন এবং এটা আল্লাহও পছন্দ করেছেন। আমাদের সমাজ কি চায়? আমাদের সমাজ চায় আমার মেয়েকে এমন ভাবে দিবে যে সে ঘর ওখানে গিয়ে কিছু করবে না।
আচ্ছা
এখন আমাদের দেন ওখানে কিছু করবে না, যাতে আমার মেয়ে সেখানে সবগুলো আমাদের কি থাকবে, আমার মেয়ের জন্য খাদেমা থাকবে, সেবক থাকবে, সবকিছু বসে বসে খাবে, এরকম চিন্তাধারা মা বাবার হয়ে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গুলি থেকে আমরা কি শিক্ষা পাই, যে না সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা দেখা দরকার যে মেয়ে হোক বা ছেলে হোক তাকে আল্লাহ এবং রসুল কতটুকু খুশি হচ্ছে, তার আখলাক কতটুকু বিশুদ্ধ হচ্ছে এবং এর দ্বারা, কারণ একজন মানুষের সম্পদ কালকে চলে যেতে পারে,
সৌন্দর্য চলে যেতে পারে,
সৌন্দর্য চলে যেতে পারে,
যৌবনও চলে যেতে পারে,
মানুষের সবচেয়ে বড় সম্পদ যেটা সে সন্তান, তাকে যদি আমার জীবনে সব সম্পদ দিয়ে যদি আমি গড়ে তুলতে পারি তাহলে আমার মৃত্যুর পরে সেটা
কাজে আসে,
আমার সওয়াব আমার কবরে আমার নাজাতের ওসিলা হতে পারে।
মাশাআল্লাহ।
শেখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বারকাত হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুজাকারা। আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নি।
امیر اہل سنت اللہ پاک اور رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم کی اطاعت کو مضبوطی سے تھامے رکھنے کا طریقہ ارشاد فرما دیجئے۔
طریقہ یہ کہ صحبت، دیکھو بری صحبت ہوگی تو نمازیں چھڑوا دے گی، نمازیں پڑھیں گے دل نہیں لگے گا، دوستوں میں دل لگا ہوا ہوگا، ان کے بول بچن یاد آتے رہیں گے، کہ مذاق مسکریاں یاد آتی رہیں گی، اور بھی طرح طرح کے فساد جو ہیں وہ ایمانیات میں اور اعمال میں پیدا ہوتے رہیں گے بری صحبت کی وجہ سے۔ اگر اچھی صحبت ہوگی، عاشقان رسول کی صحبت ہوگی، اللہ کے نیک بندوں کی، خوف خدا رکھنے والوں کی، عشق مصطفیٰ رکھنے والوں کی صحبت ہوگی، جن کی باتیں آخرت بہتر بنانے میں مدد کرتی ہیں، جو نیکی کی دعوت دیتے ہیں، اس کی طرف رغبت دلاتے ہیں نیکی کی طرف، ایسوں کی صحبت ہوگی تو ظاہر کہ وہ استقامت بھی ملے گی اور اطاعت اور فرما برداری کا ذہن بھی بنے گا۔ یعنی اچھے کی صحبت تجھے اچھا بنا دے گی، برے کی صحبت تجھے برا بنا دے گی۔
خون کی کمی پورا کرنے کے لیے کوئی وظیفہ عطا فرما دیں۔
یا سلام 111 بار پڑھ کر اپنے اوپر دم کیجئے، پانی پر دم کر کے پیئے، روزانہ یہ ہوتا رہے، مدینہ مدینہ چلتے پھرتے یا سلام پڑھتے رہے، ان شاء اللہ دنیا و آخرت کی سلامتی ملے گی، اور ایسی غذائیں طبیب کے مشورے سے کھائیں جن سے خون بنتا ہے۔
ماہنامہ فیضان مدینہ شوال المکرم 1439 سنہ ہجری میں، یہ مدنی کلینک اور روحانی علاج، اس میں خون کی کمی کے اسباب اور اس کے روحانی اور جو گھریلو علاج ہیں وہ نقل کیے ہوئے ہیں۔
سبحان اللہ، ماہنامہ فیضان مدینہ ہر مہینے لیا کریں، اس میں ہر مہینے کچھ نہ کچھ مدنی پھول اس طرح کے بھی ہوتے ہیں، طبی مدنی کلینک کے نام سے۔